বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বুধবার 21 ডিসেম্বর, 6 পৌষ এবং ফার্সি 30 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায়, facebook.com/radiotehran। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, পরমাণু বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের বৈঠক সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং আওয়ামী লীগের কাউন্সিল আনুষ্ঠানিকতার আয়োজন না দেশের রাজনীতির জন্য নতুন বার্তা আসবে তা নিয়ে বিশ্লেষক মহলের জল্পনা সম্পর্কে ঢাকার প্রতিবেদন। এরপর রয়েছে স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। তারপর পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান কোরআনের আলো। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা, সম্পর্ক প্রতিষ্ঠায় তেহরানের সঙ্গে সংলাপ চালাতে আগ্রহী রিয়াদ। মিলিটারি অপারেশন জোন পরিদর্শন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফ্রন্ট লাইনে সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক। বিএনপি নেতা মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন আবারও নাকচ, যৌক্তিক কারণ আমলে না নেয়ার অভিযোগ। এবং দেশের সীমান্তে চীনের ক্রমাগত অনুপ্রবেশ খুবই উদ্বেগের বিষয় বলেছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সৌদি আরব প্রস্তুত রয়েছে, এ তথ্য জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি আজ আরবিতে লেখা এক টুইটার বার্তায় বলেছেন, ইরাকের প্রতি জোরালো সমর্থন দিতে জর্দানে অনুষ্ঠিত বাগদাদ 2 সম্মেলনে অংশ নিয়েছি। সম্মেলনের অবকাশে ওমান, কাতার, ইরাক, কুয়েত ও সৌদি আরব সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। সৌদি আরবের মন্ত্রী জানিয়েছেন তারা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত আছে। এর আগে আম্মানের উদ্দেশ্যে তেহরান ত্যাগের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তেহরান প্রস্তুত রয়েছে। সৌদি আরব এ বিষয়ে প্রস্তুত থাকলে এটা সম্ভব। ইরাকের মধ্যস্থতায় এর আগে ইরান ও সৌদি আরবের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। 2016 সাল থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক ছিন্ন রয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার উন্নয়নে কাজ করার ব্যাপারে
তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, এই কৌশলগত অঞ্চলের নিরাপত্তা শুধুমাত্র এখানকার দেশগুলোর মাধ্যমে রক্ষা করা সম্ভব। তিনি গতকাল জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত দ্বিতীয় বাগদাদ কনফারেন্স ফর কোঅপারেশন অ্যান্ড পার্টনারশিপে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মুহাম্মদ ইসলামি বলেছেন, তেহরান তার পরমাণু কর্মসূচি জোরদার করতে ভিয়েনা আলোচনার জন্য অপেক্ষা করবে না। শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি জানান, ইরান এরই মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা দ্বিগুণ করেছে। পরমাণু খাতে ইরানের সর্বশেষ অর্জন বিষয়ক এক প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ইরানের পরমাণু খাতের অর্জন সম্পর্কে সাম্প্রতিক দিনগুলোতে তেহরান স্পষ্টভাবে নানা তথ্য প্রকাশ করেছে। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো যখন 2015 সালের সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহলের ব্যাপারে নানা রকমের অজুহাত দেখাচ্ছে এবং এটি বাস্তবায়নে গড়িমসি করছে, তখন তেহরানের কাছ থেকে এই ঘোষণা এল। ঘোষণাটিকে পশ্চিমাদের অবস্থানের জবাব হিসেবে দেখা হচ্ছে। গ্যাস টারবাইন উৎপাদনের ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী রাশিয়া। রাশিয়ার জ্বালানি মন্ত্রী নিকোলাই গুলগেনভ গতকাল একথা বলেছেন। যখন বিদেশি নিষেধাজ্ঞা বাঞ্চল করার ক্ষেত্রে ইরান ও রাশিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ছে, তখন মস্কোর পক্ষ থেকে গ্যাস টারবাইন নির্মাণের জন্য এই প্রস্তাব দেওয়া হল। গতকাল রুশ জ্বালানি মন্ত্রী বলেন, গ্যাস টারবাইন প্রযুক্তি এবং যৌথ উৎপাদনের ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতামূলক কাজ করতে আগ্রহী রাশিয়া। এক খাতে ব্যাপক সহযোগিতার সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রাশিয়া সফররত ইরানের জ্বালানি মন্ত্রী আলি আকবর মেহরাবিয়ানের সঙ্গে বৈঠকে রুশ জ্বালানি মন্ত্রী এসব কথা বলেন। গত অক্টোবর মাসে ইরান এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি সই হয়, যার আওতায় তেহরান রাশিয়াকে 40টি টারবাইন দিয়ে সহযোগিতা করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পেশাল মিলিটারি অপারেশন জোন পরিদর্শন করেছেন। রুশ প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, গত শুক্রবার প্রেসিডেন্ট এ পরিদর্শনে যান। রাশিয়ার সাবেক জেনারেল এবং বর্তমান এমপি আন্দ্রে গুরুলেভ এ নিয়ে একটি বক্তব্য দেওয়ার পর ক্রেমলিনের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হল। গুরুলেভ দাবি করেন, প্রেসিডেন্ট পুতিন আর্মি জয়েন্ট হেডকোয়ার্টার্স পরিদর্শনের সময় ব্যক্তিগতভাবে প্রত্যেক কমান্ডারের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ইউক্রেনের সাবেক অঞ্চলগুলোতে এই জয়েন্ট হেডকোয়ার্টার্স অবস্থিত। গুরুলেভ বলেন, প্রেসিডেন্ট পুতিনের এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে এ কারণে যে তিনি ব্যক্তিগতভাবে প্রতিটি কমান্ডারের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে যুদ্ধের বর্তমান পরিস্থিতি জানতে পেরেছেন এবং ভবিষ্যতে কী হতে যাচ্ছে তাও তিনি বুঝতে পেরেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশকে আওয়ামী লীগ ধ্বংস করেছে বলে যেসব অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের জনগণ এ ধরনের মিথ্যাচার বিশ্বাস করে না, বরং আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশকে আওয়ামী লীগ ধ্বংস করেছে বলে যেসব অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের জনগণ এ ধরনের মিথ্যাচার বিশ্বাস করে না, বরং আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশ যখন যাত্রা শুরু করে ঠিক তখন বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সেই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া হয়েছিল 1975 সালে। বর্তমান আওয়ামী লীগ সরকার সেই উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিচ্ছে বলে জানান শেখ হাসিনা। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 50টি জেলায় 100টি মহাসড়ক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতেন, তার হাতে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকত, তাহলে 10 বছরের মধ্যেই বাংলাদেশ হতো বিশ্বের কাছে দৃষ্টান্ত। তবে 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন করেছে।
এর আগে 100টা সেতু আমরা একই সাথে উদ্বোধন করলাম, আর আজকে আমরা 100টা মহাসড়ক নির্মাণ বা উন্নয়নের কাজ সম্পন্ন করলাম। আমি জানি না বাংলাদেশের মানুষ এরপরে যারা বলে যে আওয়ামী লীগ সরকার এসে দেশ ধ্বংস করে দিয়েছে কিছুই নাকি করে নাই, তো দেশের মানুষ সেটা বিশ্বাস করবে কি না সেটাই আমার প্রশ্ন।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন চতুর্থবারের মতো নাকচ করে দিয়েছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই আদেশ দেন। এর আগে পল্টন থানায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তাদের অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে আবেদন করা হয়। আসামিদের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন সৈয়দ জৈনুল আবেদিন মেজবা। পরে আইনজীবী জৈনুল আবেদিন মেজবা বলেন আদালত তাদের জামিন নাকচ করেন। তৃতীয় দফায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর আমরা মহানগর দায়রা জজ আদালতে তাদের জামিন চেয়ে আবেদন করি। জামিন আবেদনের পক্ষে যৌক্তিক কারণ দেখানোর পরেও আদালত বিষয়টি আমলে নেয়নি। এর আগে গত 15 ও 12 ডিসেম্বর আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়। গত 7 ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন, আহত হন অনেকে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী বলেছেন দেশের সীমান্তে চীনের ক্রমাগত অনুপ্রবেশ খুবই উদ্বেগের বিষয়। তিনি আজ সংসদের সেন্ট্রাল হলে কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অন্যদিকে আজ চীন ইস্যুতে আলোচনা সহ বিভিন্ন দাবিতে সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিরোধী দলীয় এমপিরা। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন আমাদের সীমান্তে চীনের ক্রমাগত অনুপ্রবেশ খুবই উদ্বেগের বিষয়। তিনি আজ বুধবার সংসদের সেন্ট্রাল হলে কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অন্যদিকে আজ চীন ইস্যুতে আলোচনা সহ বিভিন্ন দাবিতে সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিরোধী দলীয় এমপিরা। 12টি বিরোধী দলের এমপি ওই কর্মসূচিতে সামিল ছিলেন। বিক্ষোভে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীও। বিক্ষোভকারীরা এ সময় তানাশাহি বন্ধ করো, মোদিশাহি বন্ধ করো, গণতন্ত্র হত্যা বন্ধ করো, চীন বিষয়ে আলোচনা শুরু করো, প্রধানমন্ত্রী জবাব দিন ইত্যাদি স্লোগানে সোচ্চার হন। অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারত ও চীনা সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে আজ সোনিয়া গান্ধী বলেন সমগ্র দেশ আমাদের সজাগ জওয়ানদের পাশে দাঁড়িয়েছে যারা কঠিন পরিস্থিতিতে ওই আক্রমণের উপযুক্ত জবাব দিয়েছে, কিন্তু সরকার এই বিষয়ে সংসদে আলোচনার অনুমতি দিতে অস্বীকার করে আসছে। ফলস্বরূপ সংসদ, রাজনৈতিক দল এবং জনগণ প্রকৃত পরিস্থিতি সম্পর্কে অবগত নয়। তিনি বলেন একটি গুরুত্বপূর্ণ জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলা করার সময় সংসদকে আস্থায় নেওয়া আমাদের দেশে একটি ঐতিহ্য। একটি বিতর্ক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উপরে আলোকপাত করতে পারে। চীন কেন ক্রমাগত আমাদের আক্রমণ করতে প্রস্তুত? চীনের সাথে একটি গুরুতর বাণিজ্য ঘাটতি অব্যাহত রয়েছে। আমরা রপ্তানির চেয়ে অনেক বেশি আমদানি করছি। কেন চীনের সামরিক শত্রুতার কোনো অর্থনৈতিক প্রতিক্রিয়া নেই বলেও মন্তব্য করেন কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম সান্ধ্য বিশ্ব সংবাদে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুলস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন ফিলিস্তিনি জনগণ শীঘ্রই তাদের মাতৃভূমি ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্ত করবে। তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন হামলা চালিয়ে বিনা জবাবে পার পেয়ে যাওয়ার দিন শেষ হয়ে এসেছে। তিনি গতকাল ইয়েমেনে নিযুক্ত সাবেক ইরানি রাষ্ট্রদূত হাসান ইরলুর প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। গত বছর ইয়েমেনে করোনায় আক্রান্ত হন ইরলু, কিন্তু ইয়েমেনের উপর সৌদি আরব ও তার মিত্রদের কঠোর অবরোধের কারণে ইরানি রাষ্ট্রদূতকে সময় মতো চিকিৎসা দিতে সানা থেকে তেহরানে নিয়ে আসা সম্ভব হয়নি। এর ফলে তিনি অনেকটা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতাবন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান জর্দানে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে এক বৈঠকে পরমাণু সমঝোতার বিষয়ে মত বিনিময় করেছেন। এছাড়া ইরানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি ইউরোপের সমর্থন দেওয়া নিয়েও আলোচনা হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জর্দানের রাজধানী আম্মানে দ্বিতীয় বাগদাদ সম্মেলনের অবকাশে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। এই সাক্ষাতে ইরানের পরমাণু সমঝোতার বিষয়ে কথাবার্তা হয়েছে। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভিয়েনায় দীর্ঘদিন ধরে চলে আসা সংলাপ আবার শুরু করতে ইরানের প্রস্তুতির কথা ঘোষণা করেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোকে রাজনীতি বাদ দিয়ে গঠনমূলক ভূমিকা নিতে হবে এবং ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে বাস্তবতা উপলব্ধি করে চুক্তি সই করতে আসতে হবে। তিনি পরমাণু বিষয়ে তেহরানের স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন। এই সাক্ষাতে জোসেফ বোরেলও ইরানের ব্যাপারে ইউরোপের নীতি অবস্থান ব্যাখ্যা করে বলেছেন, দুপক্ষই পরমাণু সমঝোতার বিষয়টি অন্য সবকিছুর থেকে আলাদা মনে করে এবং ইউরোপ চায় ভিয়েনায় পরমাণু সমঝোতা সংক্রান্ত আলোচনা দ্রুত একটি সমাধানে পৌঁছাক। বৈঠক শেষে এক টুইটার বার্তায় জোসেফ বোরেল বলেছেন, আবদুল্লাহিয়ানের সাথে আলোচনায় ভিয়েনা সংলাপের ভিত্তিতে যোগাযোগ অব্যাহত রাখতে আমরা সম্মত হয়েছি। ধারণা করা হচ্ছে ইরান তার অধিকার আদায়ে অটল থাকায় দেশের অভ্যন্তরে দাঙ্গা ও গোলযোগ থেমে যাওয়ায় এবং বিশৃঙ্খলা অব্যাহত রাখতে ব্যর্থতা ও হতাশ হয়ে পড়ায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয়ে ইউরোপের নীতিতে পরিবর্তন এসেছে। অথচ মাত্র কিছুদিন আগেও ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে ইরানে দাঙ্গা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন দিয়েছিল। এমনকি তারা ইরানে নিরাপত্তা প্রতিষ্ঠা এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধে সরকারের গৃহীত পদক্ষেপেরও নিন্দা জানিয়েছিল। মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য বিশ্ব ইরানে বিশৃঙ্খলা শুরুর প্রথম থেকেই এটাকে কেন্দ্র করে ইরান সরকারের উপর ব্যাপক রাজনৈতিক চাপ ও অপপ্রচার চালায়। অন্যদিকে ইউরোপও ইরানের বিরুদ্ধে একই নীতি গ্রহণ করলে ইরান এর তীব্র প্রতিবাদ জানায়। আম্মানে জোসেফ বোরেলের সাথে সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পরমাণু বিষয়টি ছাড়াও মানবাধিকার রক্ষার অজুহাতে ইরানে দাঙ্গাকারীদের প্রতি পাশ্চাত্যের সমর্থনের নিন্দা জানিয়েছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ 14 বছর ধরে দেশের শাসন ক্ষমতায় আছে। আগামী 24 ডিসেম্বর দলটির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্ষমতাসীন সরকারি দল হিসেবে এবার আওয়ামী লীগের কাউন্সিল নানা দিক থেকে ভিন্নতর বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা নীল রহমান।
বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ গেল 14 বছর দেশের শাসন ক্ষমতায় আছে দলটি। আগামী 24 ডিসেম্বর যাদের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্ষমতাসীন সরকারের দল হিসেবে এবার আওয়ামী লীগের কাউন্সিল নানা দিক থেকে ভিন্নতর। অন্যান্য বারের মতো এবার দুদিনব্যাপী কাউন্সিল হবে না, কাউন্সিল হবে মাত্র একদিনে। সাধারণ সম্পাদকের রিপোর্ট এবং তার উপর আলোচনা, কাউন্সিলরদের বিভিন্ন বিষয়ের মতামত ইত্যাদি সবকিছু একসঙ্গে একদিনে করা সম্ভব কিনা তা নিয়েও হচ্ছে সমালোচনা। আওয়ামী লীগের কাউন্সিল সাধারণত 3 দিনে বা কখনো 2 দিনে হয়ে থাকে, কিন্তু এবার একদিনে এত বড় রাজনৈতিক দলের কাউন্সিল কিভাবে সম্ভব হবে তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে রাজনীতির মঞ্চে। ফলে এবারের কাউন্সিলে খুব বড় ধরনের কোনো রদবদল হবে না বলেও মনে করছেন কেউ কেউ। এ বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, দলীয় গঠনতান্ত্রিক পদ্ধতি মেনেই দলের কাউন্সিল অনুষ্ঠিত হবে।
এটা একমাত্র আমাদের দলের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে গঠনতান্ত্রিক ভাবেই কাউন্সিলর ডেলিগেটসদের সব ক্ষমতা ওনার কাছে দেওয়া আছে। উনি যাকে নিয়ে যেভাবে এই দল পরিচালনার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করে উনি ঠিক।
আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহাউদ্দিন নাসিম বলেছেন, যে কোনো পরিস্থিতিতে দলের প্রয়োজনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
তারা আগামী দিনের বাংলাদেশকে কি রকম বাংলাদেশ চায়, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এ যাবৎকালে যে উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করেছে, এটাকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুদূর প্রসারী চিন্তা নিয়ে আওয়ামী লীগ কীভাবে কাজ করবে, দেশের জনগণকে কীভাবে আকৃষ্ট করবে, যার মাধ্যমে আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করতে চাই।
এদিকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রেডিও তেহরানকে বলেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলের নেতৃত্বে বড় পরিবর্তন না ঘটলে এই কাউন্সিলটি হবে কেবলমাত্র আনুষ্ঠানিকতাই।
সংকট উত্তরণে বিদ্যমান নির্বাচন কেন্দ্রিক যে সংকট, যারা বিরোধী দলকে দমন করে শাসন করার যে সংস্কার চালু করেছে, সেই সংকট থেকে বেরিয়ে আসার ব্যাপারে তারা কোনো সমাধানের কোনো প্রস্তাব করবে কিনা, এ ব্যাপারে হয়তো কিছুটা প্রত্যাশা থাকতে পারে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ভিটামিন ডি এর ঘাটতির ফলে যেসব রোগ ব্যাধি হয় এবং করণীয় নিয়ে আজ আমরা কথা বলব চতুর্থ পর্বের আলোচনায়। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা BSMMU এর এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম। বিশেষজ্ঞ এই চিকিৎসক টেক্সিলা আমেরিকান ইউনিভার্সিটি এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক। সাক্ষাৎকারে যাওয়ার আগে ভিটামিন ডি সম্পর্কে একটু বলে রাখছি। মানুষের শরীরের প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানের মধ্যে অন্যতম হল ভিটামিন ডি। ভিটামিন ডি অস্থি ও দাঁতের কাঠামো গঠন করে, অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বাড়ায়, রক্ত প্রবাহে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। ভিটামিন ডি মানবদেহের জন্য অত্যন্ত জরুরি। এর অভাবে নানা ধরনের রোগ হতে পারে এবং তা কখনো কখনো ঝুঁকিপূর্ণ হতে পারে। তো চলুন ভিটামিন ডি এর ঘাটতি সম্পর্কিত চতুর্থ পর্বের আলোচনায় যাওয়া যাক। অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম, চতুর্থ পর্বের আলোচনার শুরুতে জানতে চাইব, শিশুদের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবে কি ধরনের সমস্যা হতে পারে, মানে কি রোগ হতে পারে?
এটাকে এডিকেট বলে। ভিটামিন ডি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, ভিটামিন ডি যে ক্যালসিয়ামটা থাকে, ক্যালসিয়ামটা হাড়ের ভিতরে নিয়ে যায় এবং হাড়ের যে গাঠনিক ভিত্তিটা তৈরি হয় ক্যালসিয়াম এবং ফসফেট, সেটাকে সমন্বয় সাধন করে। যখন একটি শিশুর বয়স 1 বছর, 1.5 বছর বা 2 বছর, যখন এই সময়টা যে ভিটামিন ডি ঘাটতি থাকে, মানে ক্যালসিয়াম এই যে ফাউন্ডেশন তৈরি করতে বাধা তৈরি করে, সেই ক্ষেত্রে বিশেষ করে হাতের এবং পায়ের যে লম্বা হাড়গুলো থাকে, ওই হাড়গুলো তখন দুর্বল হয়ে বেঁকে যায়। এটাকে রিকেট রোগ বলে। কিন্তু এটা কিন্তু দিন দিন পৃথিবীতে খুব কমে যাচ্ছে। কারণ হলো যে এই বেশিরভাগ দেশে কিন্তু এটাকে সেজন্য ওই গ্রুপকে যারা যে মানে মায়ের বুকে দুধের বাইরে যে দুধটা খাবে সেটাকে কিন্তু ভিটামিন ডি ফর্টিফাইড করে দেওয়া হচ্ছে। উন্নত দেশগুলোতে কিন্তু এরকম এখন আর নাই বললে চলে। আমি একটু আগে বললাম যে বাংলাদেশেও কিন্তু গত 20-30 বছর এরকম রোগী আমরা খুব বেশি দেখিনি। কারণ এটা কিন্তু কিছু পরিমাণে উন্নতি হয়েছে, মানে মানুষ কিছুটা সচেতন হয়েছে, খাবার গুলো এরকম হয়েছে, কিন্তু যদি হয়ে থাকে তার যে এই যে কাঠামোগত স্কেলিটাল যে অ্যাবনর্মালিটি হবে এটি কিন্তু তার আজীবন থেকে যাবে। যদিও চিকিৎসা করলে কিছুটা উন্নতি হবে কিন্তু কিছুটা ঘাটতিও থেকে যাবে। আর বয়স্কদের ক্ষেত্রে যদি দীর্ঘদিন ভিটামিন ডির ঘাটতি থাকে সেক্ষেত্রেও আবার কিন্তু হাড় তার ঘনত্ব হারাতে থাকে। তাহলে একদিকে হতে পারে অস্টিওপরোসিস হাড় ক্ষয় রোগ, আরেকদিকে অস্টিওমেলাসিয়া নামে আরেকটা রোগ হতে পারে যেখানে খুব দ্রুত হাড় খারাপ হয়ে যাবে। তো এগুলোও কিন্তু খুব মারাত্মক উদাহরণ, কিন্তু এগুলোও কিন্তু রোগীর সংখ্যা আসলে একটু কমে গিয়েছে এখন।
আচ্ছা অধ্যাপক ডাক্তার সাজেদা সেলিম, আপনি বলছিলেন যে ভিটামিন ডি এর অভাবে মারাত্মক রোগ হতে পারে, এমনকি কোনো কোনো রোগকে ঝুঁকিপূর্ণ বলা যায়। তো ভিটামিন ডি কম যেমন হতে পারে, এর আধিক্য অর্থাৎ বেশি কি হতে পারে, আর বেশি হলে কি ধরনের সমস্যা হয়?
এটা লজিক্যাল প্রশ্ন, ঘাটতি যেহেতু হতে পারে তাহলে মাত্রাতিরিক্তও হতে পারে, কিন্তু সেটা কিন্তু খুব কম হয়। কম হওয়ার কিন্তু আমরা একটু এখানে সুবিধাজনক অবস্থায় আছি, কারণ একটু আগে যদি বললাম যে এটি খুব ধীরে ধীরে কাজ করে, তাহলে ধীরে ধীরে কাজ করার ফলে অনেক বেশি হলেও কিন্তু সেটা দীর্ঘদিন পরে প্রকাশ পাবে। এটাকে ভিটামিন ডি ইনটক্সিকেশন বলে। সেটি কিন্তু আসলে বাস্তবতার ক্ষেত্রে খুব বেশি পাওয়ার সম্ভাবনা নাই বললে চলে। তবুও যদি এরকম থাকে, যখন আমরা ভিটামিন ডি একটি রোগীকে খেতে দিলাম, সেখানে যদি ভিটামিন ডি মাত্রাটি কম থাকে আমি তাকে খেতে দিলাম, তাহলে কিন্তু ভালো হলো। কিন্তু যেহেতু ভিটামিন ডির পরীক্ষাটি একটু ব্যয়বহুল, যেমন বাংলাদেশের 2-3 মাসে করা হয়।
ভিটামিন ডি এর ঘাটতি ও করণীয় সম্পর্কে এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞ ডাক্তার সাজেদা সেলিমের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
অধ্যাপক ডাক্তার সাজেদা সেলিম, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি বা ঘাটতি আছে, এই পরীক্ষা করার জন্য রোগীরা কার কাছে যাবে, কোন ডাক্তারের কাছে যাবে?
এটি ভিটামিন ডি একটি মেটাবলিক, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি একটা মেটাবলিক ডিজর্ডার, এন্ডোক্রাইনোলজি এবং মেটাবলিজম একসাথে কাজ করে একটি ডিপার্টমেন্ট। কিন্তু যেমন ধরুন এই রোগীটির বিষণ্ণতা রোগী, তাহলে তো উনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন। তাহলে উনি কিন্তু এখন আমরা বাংলাদেশেও যেটা করছি, আমরা কিন্তু বিভিন্ন গ্রুপের সাথে একসাথে কাজ করি এবং ওদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি। কারণ শুধুমাত্র এই কারণে একজন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে রোগীটাকে পাঠানোর দরকার নেই। আবার কার্ডিওলজি যারা আছেন তাদের সাথেও আমাদের কিন্তু একটা গভীর সম্পর্ক আছে। আমরা এখানেও এই প্রশিক্ষণের পার্ট হিসেবে যখন ভিটামিন ডি দেবার প্রয়োজন হবে, দেবার পদ্ধতিটা কি হবে সেটা আমরা শিখিয়ে দিচ্ছি, রোগ শনাক্তকরণের পদ্ধতিটা কি হবে সেটাও শিখিয়ে দিচ্ছি। একই রকম ভাবে নিউরোলজিস্ট তাদের স্ট্রোকের রোগীদের কি করবে সেটাও কিন্তু আমরা বিশেষ করে আমাদের বিএসএমতে আমরা এই কাজগুলো করছি, যাতে সকল গ্রুপই শুধু এই একটি কারণে রোগীটিকে রেফার করার দরকার না হয়। কারণ এটি কিন্তু তাহলে রোগীর জন্য আরেকটি বাড়তি সময়ের ব্যাপার, অর্থনৈতিক ব্যাপার তো আছেই, হাসপাতালে বেশি হলে আরেকদিন বেশি দুদিন বেশি ভর্তি থাকার দরকার হতে পারে। কারণ এই কাজটি কিন্তু আসলে অত জটিল হবে না, এটি কিন্তু মোটামুটি আমরা এই প্রচলন করে ফেলতে পেরেছি। সুতরাং এটি নিয়ে রোগীরা কিন্তু আর খুব বেশি ঝামেলায় পড়ছেন না যে আমি কোথায় যাবো কার কাছে যাবো।
তাহলে একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতির জায়গায় আপনারা নিয়ে গেছেন, যেখান থেকে যে কোনো জায়গায় গেলে ভিটামিন ডি ডিফিসিয়েন্সির ব্যাপারটি রোগীরা বুঝতে পারবে। এখন আপনি বলুন এর চিকিৎসার ব্যয় এবং পরীক্ষা নিরীক্ষা এই সম্পর্কে বলুন।
ভিটামিন ডি টেস্ট করার যে পদ্ধতিটি, এটি কিন্তু বিশেষ করে আমাদের এলাকাতে অনেকদিন থেকে আছে তা নয়, উন্নত দেশগুলোতে কিন্তু অনেক আগে থেকে আছে। কিন্তু টেস্টি সব দেশেই ব্যয়বহুল।
অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম ভিটামিন ডি এর ঘাটতি নিয়ে সৃষ্ট রোগ সম্পর্কিত আলোচনার চতুর্থ পর্বে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, ভিটামিন ডি এর ঘাটতি নিয়ে আগামী সপ্তাহে কথা হবে, সে আসরেও আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। স্বাস্থ্য কথার আসর কেমন লাগছে তা লিখে জানাতে ভুলবেন না। সবাই ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে স্বাস্থ্য কথার আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি।
এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 21 ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। প্রধানমন্ত্রী বলেছেন আওয়ামী লীগ কি করেছে একটু ভেবে দেখবেন, যুগান্তর। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন ছাড় দেয়া হবে না মানব জমিন। জেডাই খান পান্না সাক্ষাৎকার, ডান্ডা বেড়ি পরানো সংবিধান আইন ও আদালতের নির্দেশনার পরিপন্থী। প্রথম আলো। সংসদ নির্বাচন নিয়ে ইসির উপর আন্তর্জাতিক চাপ নেই বললেন সিসি ইত্তেফাক। চতুর্থ দফায়ও জামিন পেলেন না ফখরুল আব্বাস, কালের কণ্ঠ। সড়কে শৃঙ্খলা না থাকলে স্মার্ট বাংলাদেশ করা সম্ভব নয়, কাদের বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম। ডিসেম্বরে সরকার বদলের কথা বলেননি শুভেন্দু, আবার তারিখ দিলেন আনন্দবাজার পত্রিকা। করোনা বিদায় নেয়নি, বিধি মানুন, উৎসবের আগে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের সংবাদ প্রতিদিন। 12 দিনের মাথায় অনশন প্রত্যাহার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের। আজকাল শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমান সরকার এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে, তারাও এ ধরনের হত্যা সমর্থন করে না। বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন ছাড় দেয়া হবে না, কঠোর হাতে দমন করা হবে। তিনি বলেন জনগণের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, তাই দেশে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। খবরটি মানব জমিনে পরিবেশিত হয়েছে। জেডাই খান পান্না সুপ্রিম কোর্টের আইনজীবী, আইন ও সালিশ কেন্দ্রের সাবেক সভাপতি ও ব্লাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য। বিএনপির সমাবেশ কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান, দলটির নেতা কর্মীদের গায়েবী মামলায় গ্রেপ্তার, তাঁদের প্রতি সংবিধান ও আইন পরিপন্থী আচরণ এবং এ সংক্রান্ত আদালতের নির্দেশনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই আইনজীবী। গত মঙ্গলবার গাজীপুরে গায়েবী মামলার কারাবন্দী বিএনপি নেতা আলী আজম মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পান। তাঁকে হাতকড়া ও ডান্ডা বেড়ি পরা অবস্থায় জানাজায় অংশ নিতে দেখা যায়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। আইনের দৃষ্টিতে এর ব্যাখ্যা কি? তিনি বলেন এই ঘটনা খুবই অমানবিক, একই সঙ্গে আমাদের সংবিধান আইন ও উচ্চ আদালতের নির্দেশনার পরিপন্থী। হাতকড়া ও ডান্ডা বেড়ি পরা অবস্থায় জানাজায় অংশ নিতে বাধ্য করার ঘটনায় স্পষ্টতই ওই ব্যক্তির মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। জানাজার সময় আলী আজমের হাতকড়া ও ডান্ডা বেড়ি খুলে দেওয়ার জন্য তার স্বজন ও এলাকাবাসীরা অনুরোধ করেছিলেন, কিন্তু পুলিশ তাঁদের সেই কথায়
পাত্তা দেয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের উপর আন্তর্জাতিক সম্প্রদায় বা বিদেশি রাষ্ট্রদূতের কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে, জাতীয় নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতরা বিভিন্ন সময় যে বক্তব্য দিচ্ছেন সে বিষয়ে নির্বাচন কমিশনের কোনো মন্তব্য নেই, তবে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো দলকে বাধ্য করা হচ্ছে না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সকল দলকে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের ভূমিকা ও বিরোধী দলগুলোর কার্যক্রম তুলনামূলক বিশ্লেষণ করে জনগণকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৈনিক যুগান্তরে প্রকাশিত এ খবরে তিনি বলেছেন, সবাইকে মনে রাখতে হবে যে কখন বাংলাদেশের মানুষ উন্নত জীবন পেল আর কখন দেশের মানুষ সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতির কবলে পড়ে নিজের জীবন মানকে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। এগুলো বিচার বিশ্লেষণ করে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা আগামী দিনে কি চান। এদিকে কালের কণ্ঠের একটি খবরে লেখা হয়েছে, চতুর্থ দফায়ও জামিন পেলেন না ফখরুল ও আব্বাস। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। করোনা বিদায় নেয়নি, বিধি মানুন উৎসবের আগে রাজ্যগুলোকে নির্দেশ কেন্দ্রের। সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, আবার কি ভয়ঙ্কর কালো দিন ফিরবে, নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে করোনা। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ব্রাজিলের মতো দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় গতকাল প্রাথমিক সতর্কতা জারি করেছিল কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যের নেতৃত্বে বৈঠকের পর রাজ্যগুলিকে অন্যতম বার্তা, উৎসবের মরশুমে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক থাকতে হবে, বেলাগাম হলে বিপদ বাড়তে পারে। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ধৃত স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার মামলাকারীর আইনজীবীকে এক বছর বাদে মক্কেলের জামিনের কথা ভাবতে বলে নির্দেশ দেয় বিচারপতি জয় মাল্যবাগচী এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। আদালত আরও জানিয়েছে, একজন সরকারি কর্মী হয়ে তাঁর উচিত কর্তব্য পালন করা, যেটা তিনি এড়িয়ে যেতে পারেন না, এই দুর্নীতিতে শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই কুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আপনাদের হয়তো মনে আছে, গত আসরে আমরা সূরা হাদিদের ২৪ নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার ২৫ থেকে ২৯ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই ২৫ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز
অবশ্যই আমি আমার রাসূলগণকে পাঠিয়েছি স্পষ্ট প্রমাণসহ এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায়ের পাল্লা যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। আমি আরও নাজিল করেছি লোহা যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং রয়েছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ। এটা এজন্য যে আল্লাহ প্রকাশ করে দেন কে না দেখেও তাকে ও তার রাসূলগণকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিমান পরাক্রমশালী।
এই আয়াতে নবুয়াত এবং মানুষকে মহা সাফল্যের দিকে আহ্বান সম্পর্কে বলা হয়েছে, যুগে যুগে মানুষকে বিভ্রান্তির পথ থেকে মুক্তি দিয়ে সত্য সরল পথে পরিচালিত করতে আল্লাহর নবীগণ কিতাব ও মুজিজা নিয়ে পৃথিবীতে এসেছেন। তবে পৃথিবীর অনেক মানুষ আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে এবং পৃথিবীতে জুলুম ও পাপাচারের পথ বেছে নেয়। তাদেরকে প্রতিহত করার জন্য শক্তি ও প্রয়োজনীয় উপকরণ প্রয়োজন। মানব সভ্যতার শুরু থেকে এ পর্যন্ত মানুষ যে উপকরণটি অনেক বেশি ব্যবহার করেছে তা হচ্ছে লোহা। অতীতে যে কোনো যুদ্ধে লোহার তৈরি তরবারি ও ঢাল ব্যবহার করা হতো এবং দাম্ভিক শক্তিগুলোকে মোকাবিলা করার জন্য এসব প্রয়োজন হতো। জালিমদের বিরুদ্ধে জিহাদ করার জন্য মুমিন মুজাহিদদের সমন্বয়ে গঠিত মুসলিম বাহিনী প্রয়োজন, যারা আল্লাহর দিন ও তাদের অনুসারীদের রক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করবে।
এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, নবী রাসূলগণ মানুষকে গুনাহ ও জুলুম পরিহার করে নেক কাজ করার জন্য জোর জবরদস্তি করতেন না, তারা বরং সত্য ও মিথ্যার মানদণ্ডগুলো তাদের সামনে স্পষ্ট করে দিতেন যাতে মানুষ তার স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে তাদের কাঙ্ক্ষিত পথ বেছে নিতে পারে। দুই, মানুষকে সৎ পথ প্রদর্শনের পাশাপাশি নবী রাসূলদের অন্যতম দায়িত্ব ছিল সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা। এবারে সূরা হাদিদের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد وكثير منهم فاسقون ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى بن مريم وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون
আর অবশ্যই আমি নূহ এবং ইব্রাহিমকে রাসূল রূপে পাঠিয়েছিলাম এবং তাদের বংশধরগণের জন্য স্থির করেছিলাম নবুয়ত ও কিতাব, কিন্তু তাদের অল্পই সৎ পথ অবলম্বন করেছিল আর তাদের অধিকাংশই ফাসিক বা সত্যত্যাগী ও পাপাচারী। তারপর আমি তাদের অনুগামী করেছিলাম আমার রাসূলগণকে এবং অনুগামী করেছিলাম মারিয়াম তনয় ঈসাকে, আর তাকে আমরা দিয়েছিলাম ইঞ্জিল এবং তার অনুসারীদের দিয়েছিলাম করুণা ও দয়া। আর তারা যে সন্ন্যাসবাদ বেছে নিয়েছিল সেটা তো তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রবর্তন করেছিল। আমি তাদেরকে এটার বিধান দেইনি, অথচ এটাও ওরা যথাযথভাবে পালন করেনি। অতঃপর তাদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদেরকে আমি দিয়েছিলাম তাদের পুরস্কার, আর তাদের অধিকাংশই ছিল অবাধ্য ও পাপাচারী।
আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় এই আয়াতে বলা হয়েছে হজরত নূহ ও ইব্রাহিম থেকে শুরু করে হজরত মুসা ও ঈসা আলাইহিমুসসালাম পর্যন্ত সব বড় বড় নবীকে কিতাব ও শরীয়ত প্রদান করা হয়েছিল। তাদের দায়িত্ব ছিল মানব জাতিকে সৌভাগ্য লাভের পথে পরিচালিত করা। তবে প্রতিটি যুগে প্রত্যেক নবীর জামানায় বেশিরভাগ মানুষ নবীদের দাওয়াতের বাণী গ্রহণ করেনি এবং তাদের প্রতি ঈমান আনেনি। সর্বশেষ নবীর পূর্ববর্তী নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তাঁকে আল্লাহ তাআলা ইনজিল কিতাব প্রদান করেছিলেন এবং এই নবীর অনুসারীদের মধ্যে দয়া ও বন্ধুত্বের সম্পর্ক স্থাপিত হয়েছিল, কিন্তু তারা শরীয়তের বিধান ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মন গড়া লক্ষ্যে পার্থিব জীবনের আরাম আয়েশ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিল। এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল: এক, নবী রাসুলগণ আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেয়া এবং তাদেরকে সৎ পথ প্রদর্শনের চেষ্টা করেন, কিন্তু তাদের দাওয়াতের বাণী গ্রহণ সাধারণ মানুষের উপর নির্ভর করে। নবী রাসুলগণ কাউকে সত্য গ্রহণ করতে বাধ্য করেন না। দুই, সব যুগে ধর্মের নামে এবং কিছু আচার আচরণ ধর্মীয় বিধি বিধানে যুক্ত করার চেষ্টা করা হয়েছে যা আল্লাহর বিধান নয়। এসব আচারকে বিদআত বলা হয়। দিনের অনুসারীরা মনে করে এভাবে তারা আল্লাহকে খুশি করতে পারবে, কিন্তু বিধানটি আল্লাহর পক্ষ থেকে প্রবর্তন না করার কারণে এতে নেকি অর্জনের পরিবর্তে গুনাহ হয়।
এবারে সূরা হাদিদের শেষ দুটি আয়াত অর্থাৎ 28 ও 29 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশূনা বিহি ওয়া ইগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রাহীম।
হে মুমিনগণ, আল্লাহর অবাধ্যতা থেকে তাকওয়া অবলম্বন করো এবং তার রাসূলের উপর ঈমান আনো, তাহলে তিনি তার অনুগ্রহে তোমাদেরকে দেবেন দ্বিগুণ পুরস্কার এবং তিনি তোমাদেরকে দেবেন নূর, যার সাহায্যে তোমরা দুনিয়া ও আখেরাতে পথ চলবে, আর তিনি তোমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এটা এজন্যে যে আহলে কিতাবগণ যেন এটা না ভাবে যে আল্লাহর অনুগ্রহের ওপর মুসলমানদের কোনো অধিকার নেই। তারা জেনে রাখুক, নিশ্চয়ই অনুগ্রহ একমাত্র আল্লাহরই ইচ্ছাধীন, যাকে ইচ্ছা তাকে তিনি তা দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল।
এই দুই আয়াতে মুসলমানদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, তোমরা প্রদর্শনমূলক ইমানদার থেকে প্রকৃত ইমানদারে পরিণত হও, তোমরা আল্লাহকে ভয় করে চলো, তাহলে দুনিয়া ও আখিরাতে তাঁর রহমত লাভে ধন্য হতে পারবে, তোমাদের জীবনে আল্লাহর নূর প্রজ্বলিত হবে। এভাবে আল্লাহ তোমাদের অতীত গুনাহ মাফ করে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে তোমাদেরকে জান্নাতের অধিবাসী করবেন। এরপর এই সূরার শেষ আয়াতে বলা হচ্ছে, তোমরা মুসলমানরা যদি রাসূলের শিক্ষা গ্রহণ করো এবং পবিত্র কোরআনের বিধান মেনে চলো, তাহলে অমুসলিমদের মধ্যে এই ধারণা জাগবে না যে শুধুমাত্র তারাই তাদের নবীর অনুসরণ করে জান্নাত লাভ করবে এবং তোমরা আল্লাহর ক্ষমা ও অনুগ্রহ থেকে বঞ্চিত হবে।
এই দুই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো: এক, ঈমান আনার সঙ্গে সঙ্গে তাকওয়া বা খোদাভীতি শক্তিশালী করতে হবে যাতে তা মানুষের অন্তরের অন্তঃস্থলে পৌঁছে যায়। দুই, মুমিন গুনাহ থেকে পুত পবিত্র নয়, তবে তাকে সবসময় গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা এবং তাকওয়া অবলম্বন করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد.
এবার সংক্ষিপ্ত সংবাদ। আমেরিকার হাতে রাশিয়ার কতজন নাগরিক বন্দী রয়েছেন তার সংখ্যা প্রকাশ করেছে মস্কো। রাশিয়ার অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন জানিয়েছেন, আমেরিকা রাশিয়ার বন্দী নাগরিকদেরকে বিনা বিচারে আটকে রেখেছে এবং তাদেরকে পণবন্দী হিসেবে ব্যবহার করছে। আমেরিকার আইনশৃঙ্খলা বাহিনী এত বিপুল পরিমাণ ফ্যান্টানল নামের মাদকদ্রব্য আটক করেছে যা দিয়ে 2022 সালে আমেরিকার সমস্ত নাগরিককে হত্যা করা সম্ভব। মার্কিন মাদক নিয়ন্ত্রণ প্রশাসন গতকাল তথ্য দিয়েছে। ফেন্টানল হচ্ছে মানবসৃষ্ট অফিম বা ভয়াবহ প্রাণঘাতী মাদক হিসেবে পরিচিত পেয়েছে। মার্কিন মাদক নিয়ন্ত্রণ প্রশাসন জানিয়েছে চলতি বছর তারা 5,60,00,000 ফেন্টানল ট্যাবলেট ও 10,000 পাউন্ড ফেন্টানল পাউডার আটক করেছে যা দিয়ে 37,90,00,000 ট্যাবলেট বাড়ানো সম্ভব। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা, সম্পর্ক প্রতিষ্ঠায় তেহরানের সঙ্গে সংলাপ চালাতে আগ্রহী রিয়াদ। মিলিটারি অপারেশন জোন পরিদর্শন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফ্রন্ট লাইনেই সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক। বিএনপি নেতা মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন আবারও নাকচ, যৌক্তিক কারণ আমলে না নেওয়ার অভিযোগ। এবং দেশের সীমান্তে চীনের ক্রমাগত অনুপ্রবেশ খুবই উদ্বেগের বিষয় বলেছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থতা করে এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।